বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 21 নভেম্বর, 6 অগ্রহায়ণ এবং ফার্সি 1 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা bangla@parstoday.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দৃষ্টিপাতে রয়েছে পরমাণু সমঝোতা লঙ্ঘনের ব্যাপারে ইউরোপের অভিযোগ নিয়ে তেহরানের প্রতিক্রিয়া এবং বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দুঃখিত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে ব্যাপক রকেট হামলায় নিহত 8, ইরান দূতাবাস প্রাঙ্গণে আঘাত, তবে হতাহত নেই। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয় বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি বলেছে বাংলাদেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চলছে। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলি বর্ষণে ভারতীয় সেনাবাহিনীর 1 জওয়ান নিহত। এবং নাগরণ কারাবাখ বিরোধে ইরানের অবস্থানে সন্তুষ্ট আজারবাইজানের প্রেসিডেন্ট তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইলহাম আলিয়েভ। আসসালামু আলাইকুম, সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি বাবুল আখতার। আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস প্রাঙ্গণে আজ একটি রকেট আঘাত হেনেছে, তবে কেউ হতাহত হয়নি। ইরান দূতাবাস এক টুইটার বার্তায় বলেছে, ইরান দূতাবাসের খোলা প্রাঙ্গণে একটি রকেট এসে পড়েছে, এর ফলে কেউ হতাহত না হলেও মূল ভবনের কিছুটা ক্ষতি হয়েছে। আজ হঠাৎই আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন এলাকায় রকেট আঘাত হানতে শুরু করে। শহরের বিভিন্ন স্থানে অন্তত 23টি রকেট আঘাত হেনেছে, এর ফলে অন্তত 8 ব্যক্তি নিহত এবং অনেকে আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি। তালেবানের সঙ্গে আফগান সরকারের পক্ষ থেকে শান্তি আলোচনার নানা উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত এর কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। আফগানিস্তানে এখনও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা শান্তি প্রতিষ্ঠার কথা বলে সেদেশে আগ্রাসন শুরু করলেও এখন পর্যন্ত দেশটিতে শান্তি ফিরে আসেনি। রাজনৈতিক দোষারোপের নীতি বাদ দিয়ে পরমাণু সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের জন্য 3 ইউরোপীয় দেশ, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে ওই আহ্বান জানিয়েছেন। 3 ইউরোপীয় দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA কে সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানানোর পর তিনি এ বক্তব্য দিলেন। ইরান যখন আইএইএ কে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে, তখন খাতিব জাদে ইউরোপীয় দেশগুলোর দায়িত্ব জ্ঞানহীন এই বক্তব্যের নিন্দা জানান। তিনি বলেন, আইএইএ সহ সকল আন্তর্জাতিক সংস্থার আইনের ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি পরিচালনার পূর্ণ অধিকার তেহরান সংরক্ষণ করে। ইরান বলেছে, বিশ্ববাসীর উচিত ইহুদিবাদ ইসরায়েলকে নিঃশর্তভাবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যোগ দেওয়ার জন্য তেল আবিবের উপর চাপ সৃষ্টি করা। ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিববাদী শুক্রবার একথা জানান। আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিনি ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচিকে বিশ্বশান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেন। কাজেম গরিববাদী বলেন, ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পক্ষ যারা এনপিটিতে যোগ দিতে রাজি হয়নি। ইসরায়েলের এই একঘেয়েমির কারণে বিশ্বের অন্য অংশেও এনপিটি বাস্তবায়নে বাধার সৃষ্টি হচ্ছে। ইরানের প্রতিনিধি বলেন, ইহুদিবাদ ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক নিয়মকানুন এবং প্রথা ভেঙে গোপনে তার পরমাণু সক্ষমতা বাড়িয়েছে, যা বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানিকে শয়তানের আইনজীবী বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতরাতে মন্ত্রণালয়ের এক টুইটের বার্তায় বলা হয়েছে, আমেরিকার জনগণ হয়তো বিপুল অর্থের বিনিময়ে একটি মিথ্যাবাদী ও সন্ত্রাসী প্রশাসনের পক্ষে জুলিয়ানির আইনি লড়াই দেখে বিস্মিত হয়েছে, কিন্তু ইরানি জনগণের জন্য এতে বিস্ময়ের কিছু ছিল না। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার এই ব্যক্তিগত আইনজীবীকে নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন। গত 3 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হলেও ট্রাম্প সেই ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট কারচুপির অভিযোগ এনেছেন। ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এর আগে ইরানের ইসলামী সরকার বিরোধী মুনাফিকিন সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করেছে। গত 4 দশকে আমেরিকা ও ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় মুনাফিকিন গোষ্ঠীর হামলায় 17,000-এর বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়, আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমানে যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চলছে এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে। আরো জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়। আজ শনিবার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরপুর নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে এগিয়ে দিতে যে ভূমিকার দরকার তা থেকে তারা অনেক দূরে অবস্থান করছে। সমালোচনা রুখতে সরকার বিরোধীদের গুম করছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত মিথ্যাচার, সমালোচনা করলে গুম করা হয় এমন কোনো তথ্য কি বিএনপির কাছে আছে? আওয়ামী লীগ সমালোচনাকে ভয় পায় না, আওয়ামী লীগ গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নেবার সৎ সাহস রাখে। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমানে যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চলছে এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে। এই স্বৈরতান্ত্রিক মানসিকতা সম্পন্ন এক ব্যক্তির শাসনে দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তার আগেই স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে গয়েশ্বর রায় এসব কথা বলেন।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে পাতিল সংগ্রাম শিবাজি নামে সেনাবাহিনীর এক হাবিলদার নিহত এবং অন্য এক জওয়ান আহত হয়েছেন। আজ রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে ওই হতাহতের ঘটনা ঘটেছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে পাতিল সংগ্রাম শিবাজি নামে সেনাবাহিনীর এক হাবিলদার নিহত ও অন্য এক জওয়ান আহত হয়েছেন। আজ শনিবার রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে ওই হতাহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনাবাহিনীর অগ্রবর্তী চৌকিকে টার্গেট করে গুলিবর্ষণ করে। ভারতীয় সেনা জওয়ানরা পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে ওই ঘটনার কঠোর ও কার্যকরভাবে জবাব দিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাবিলদার পাতিল সংগ্রাম শিবাজি ছিলেন একজন সাহসী, অত্যন্ত নিবেদিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক। তার সর্বোচ্চ ত্যাগ ও কর্তব্য নিবেদনের জন্য জাতি সর্বদা তার প্রতি ঋণী থাকবে। নিহত ওই সেনা সদস্য মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। গত 13 নভেম্বর জম্মু কাশ্মীর সীমান্তের গুরেজ ও উরি সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে সেনাবাহিনীর 4 জওয়ান ও বারামুল্লায় বিএসএফের এক কর্মকর্তা নিহত হয়েছিলেন। ওই ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিও হতাহত হন। সেই ঘটনার যে নামিরতেই এবার পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে এক ভারতীয় সেনা সদস্য নিহত হলেন। এ নিয়ে মাত্র 8 দিনের মধ্যে সামরিক বাহিনীর 6 জওয়ান নিহত হয়েছেন। সেনা সূত্রের খবর, গত 13 নভেম্বরের পাল্টা জবাবে ভারতীয় সেনা জওয়ানদের হামলায় কমপক্ষে জনাদশ পাক সেনা ও সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতীয় বাহিনীর গোলায় পাকিস্তানি বাংকার এবং জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস সহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নাগর্নো কারাবাখ বিরোধে ইরান যে অবস্থান নিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার কারাবাখ অঞ্চলের আগদাম শহরে আজারি সেনা মোতায়েন উপলক্ষে এক ভিডিও বার্তা প্রকাশ করে ইরানের প্রতি এ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইরান আজারবাইজানের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। কয়েকদিন আগেও আলিয়েভ কারাবাখ অঞ্চলের পুনরুদ্ধার হওয়া এলাকা পরিদর্শনে গিয়ে ইরান আজারবাইজান সীমান্তকে বন্ধুত্বের সীমান্ত বলে উল্লেখ করেছিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহির ওজমা খামেনি সম্প্রতি নাগর্নো কারাবাখ সংকট প্রসঙ্গে এক ভাষণে বলেন, আর্মেনিয়ার হাতে দখলকৃত সমস্ত ভূখণ্ড আজারবাইজানকে ফেরত দিতে হবে। একই সঙ্গে তিনি জাতিগত আর্মেনীয় জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা এবং দুদেশের মধ্যকার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করারও আহ্বান জানান। ইরাক থেকে দখলদার মার্কিন সেনাদের প্রথম একটি দল প্রত্যাহার করা হয়েছে। ইরাকি জয়েন্ট অপারেশনস কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল খাফাজি এ খবর দিয়েছেন। তিনি বলেন, বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় এসব সেনা প্রত্যাহার করেছে আমেরিকা। আল খাফাজি রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থাকে জানান, আজ থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে এবং প্রথম ব্যাচে 500 সেনা প্রত্যাহার করা হচ্ছে। তিনি জানান, ইরাকে যেসব সেনা থাকছে সেগুলো কমব্যাট ইউনিট না। এসব সেনা মূলত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দাশের বিরুদ্ধে বিমান হামলায় সমর্থন দেবে, পাশাপাশি পরামর্শমূলক তৎপরতা চালাবে। জেনারেল খাফাজি বলেন, ইরাক এবং আমেরিকার মধ্যকার চুক্তি অনুসারে নির্ধারিত সময়ে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। চীনা টিকা গ্রহণ করে প্রায় 10 লাখ লোকের কেউ করোনায় আক্রান্ত হয়নি। টিকা গ্রহণের পর 2 সপ্তাহ পার হলেও তাদের সবাই করোনামুক্ত রয়েছেন। এসব তথ্য জানিয়েছে চীনা ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সিনোফার্ম। তারা বলেছে, তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসের পরীক্ষামূলক টিকা প্রায় 10 লাখ মানুষকে দেওয়া হয়েছে। জরুরি ব্যবহারের সরকারি অনুমতির ভিত্তিতে প্রায় 10 লাখ মানুষের দেহে তাদের টিকা দেওয়া হয়েছে। সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংজেন বলেন, এখন পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সিনোফার্ম প্রধান বলেন, পরীক্ষামূলক টিকাটি দেওয়া হয়েছে নির্মাণ শ্রমিক, কূটনৈতিক ও শিক্ষার্থীদের যারা করোনা মহামারীর সময় 150টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। টিকা নেওয়ার পর এদের কেউ আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। 6 নভেম্বর জরুরি টিকা কর্মসূচির আওতায় 56,000 মানুষের দেহে এটি প্রয়োগ করা হয়। পরে তারা বিদেশ গেছেন। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতার নীতিমালা অনুযায়ী ইরান পরমাণু কার্যক্রম কমিয়ে আনলেও ইউরোপ পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করেছে। এ ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজান হোসেন।
যুক্তরাষ্ট্র সরকার 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান এক বছরের বেশি সময় ধৈর্য ধরে আছে এবং ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য অবশিষ্ট দেশগুলোকে সুযোগ দিয়েছে ইরান। দীর্ঘ সময় পেলেও ইউরোপীয় দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের ক্ষতি পুষিয়ে দিতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরমাণু সমঝোতার বিনিময়ে ইউরোপ ইরানকে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা তা বাস্তবায়ন না করায় প্রতিশোধ হিসেবে ইরান 5 দফায় পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি থেকে সরে আসে। পরমাণু সমঝোতার নীতিমালা অনুযায়ী ইরান পরমাণু কার্যক্রম কমিয়ে আনলেও মার্কিন চাপের মোকাবেলায় ইউরোপ এখন পর্যন্ত নিষ্ক্রিয় রয়েছে এবং উল্টো পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র নির্বাহী বোর্ডের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে দাবি করেছে ইরান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা পরমাণু সমঝোতার লঙ্ঘন। একই সঙ্গে তারা অবিলম্বে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে ইউরোপের ওই তিন দেশের বিবৃতির তীব্র সমালোচনা করে বলেছেন, তার দেশ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ পরমাণু তৎপরতা চালাচ্ছে এবং এটা ইরানের অধিকার। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফও ইরানের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা লঙ্ঘন করায় এবং ইউরোপও ইরানের স্বার্থ রক্ষায় তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ার কারণে ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে এসেছে। কেননা পরমাণু সমঝোতার 36 নম্বর ধারায় বলা হয়েছে, প্রতিপক্ষ তাদের প্রতিশ্রুতি পালন না করলেও ইরান সমঝোতার কিছু কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখতে পারবে। এতে কোনো সন্দেহ নেই যে ইউরোপও যদি পরমাণু সমঝোতা থেকে সরে আসে এবং মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে, তাহলে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার সুযোগ নষ্ট হবে। বাস্তবতা হচ্ছে ইউরোপের ওই তিন দেশ পরমাণু সমঝোতায় নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই ইরানের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ এনেছে যা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে ও মাস্ক পরিধান করতে হবে, আর তা না হলে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনা থেকে বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পরিধান করতে হবে। আমাদের দেশের সাধারণ মানুষ অনেকেই এখনও স্বাস্থ্যবিধি ঠিকমতো মানছেন না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের অবস্থা আরও ভয়াবহ হবে। গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই হচ্ছে করোনা প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সঙ্গে আমাদের সকলকে নিয়ম মতো হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সরকারি পরিসংখ্যান বলছে, গত 18 মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত সারা দেশে 6,350 জন মৃত্যুবরণ করেছেন করোনায়। সারা দেশে দৈনিক যত মানুষ করোনা থেকে সুস্থ হচ্ছেন তার চেয়ে বেশি সংখ্যক সংক্রমণের শিকার হচ্ছেন। এখন পর্যন্ত যে ধারা তাতে দেখা যাচ্ছে, দেশে প্রতি 10 লাখ পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে 2,603 জন, আর এর বিপরীতে প্রতি 10 লাখে করোনা থেকে সুস্থ হচ্ছেন 2,104 জন। ফলে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় হাসপাতালে সিটের সংকটও সৃষ্টি হচ্ছে। ওদিকে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে শিশুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রেজওয়ানুল আহসান গণমাধ্যমকে জানিয়েছেন,
সাত আট মাস ধরে যে পরিমাণ শিশু রোগী আমাদের কোভিড পজিটিভ ভর্তি ছিল সেই তুলনায় সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। স্বাস্থ্যবিধিটা আমরা যথাযথ মানছি না দেখে বড়দের পাশাপাশি শিশুদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। যদিও সুসংবাদের কথা যে শিশুদের মৃত্যুর হারটা তুলনামূলকভাবে কম।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও 28 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1847 জন। গতকাল শুক্রবার করোনা সংক্রমিত হয়েছেন 2275 জন আর আগের দিন বৃহস্পতিবার করোনায় সংক্রমিত হয়েছিলেন 2364 জন। আজ শনিবার পর্যন্ত দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,45,281 জনে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, মূলত স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণেই বাংলাদেশে বাড়ছে করোনার সংক্রমণ। সরকারিভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় আইন তৈরি করা হলেও এর বাস্তবায়ন নেই। এমনকি এই করোনার সময় অত্যাবশ্যক স্বাস্থ্যবিধি পালনেও জনগণকে সচেতন করতে সরকার ব্যর্থ হয়েছে। মাস্কের মতো অতি প্রয়োজনীয় একটি স্বাস্থ্যবিধি সাধারণ মানুষ মেনে চলছে না। এই অবস্থায় কোথাও কোথাও ভ্রাম্যমান আদালত বসিয়ে মাস্ক না পড়ার কারণে জরিমানা এবং কারাদণ্ড দেয়া হচ্ছে, কিন্তু তাতেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে ব্যাপক রকেট হামলায় নিহত 8, ইরান দূতাবাস প্রাঙ্গণে আঘাত, তবে হতাহত নেই। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয় বলেছেন অবায়দুল কাদের। বিএনপির অভিযোগ, বাংলাদেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চলছে। জম্মু কাশ্মীরের সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান নিহত। এবং নাগান্ন কারাবাখ বিরুদ্ধে ইরানের অবস্থানে সন্তুষ্ট আজারবাইজানের প্রেসিডেন্ট তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইলহাম আলিয়েভ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.